29 اپریل 2018 ترجمہ نکاب ارار عبداللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر عظیم الشان بیان میٹ فورڈ ہسپتال ایر پاشے عبداللہ جامع مسجد بیچارام دیوری ڈھاکہ حضرت والا دامت برکاتہم ایر پرتیٹی بیان ایبان کبیتا الحمدللہ ایکھون آلادہ آلادہ بھابے دعا ہوچھے টেলিগ্রাম চ্যানেলে যার লিঙ্ক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01715801869 মুফতি শহীদুসালাম কাসেমি বিগত প্রতিটি বয়ান ও কবিতা টেলিগ্রামে দেওয়া শুরু হয়েছে
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتق الله صار آمنا في بلاده وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلال ومنوال وعمدر شکل کے معاف کرن عمدر جن جنت الفردوس منظور کرن جہنم راگون تھے کہ اللہ عمدر حفاظت کرن ایبان اولیاء صدقین المدع اللہ تعالی عمدر کے شامل کرن আমার ভাই এক জিন্দগি নমরুদের আর এক জিন্দগি ইব্রাহিম খলিলুল্লাহর দুজনই এই দুনিয়াতে সৃষ্টি হওয়ার পরে নিজের জিন্দগিকে কাজে লাগাইছে। একজন জাহান্নামের কীটে পরিণত হয়ে গেছে আর একজন আল্লাহ পাকের খলিল আল্লাহ পাকের আশেক দেওয়ানা প্রিয় বন্দা জান্নাতের বড় উঁচা মকাম ওয়ালা। এক জিন্দগি আবু লাহাব আবু জাহালের আর এক জিন্দগি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লাহাব আবু জাহাল তার জিন্দগির মজা পেয়ে গেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিন্দগির মজা পেয়ে গেছেন। আর দুই মজার মধ্যে কত পার্থক্য! একজনে মজা পায় মূর্তি পূজার মধ্যে, প্রতিমা পূজার মধ্যে, আর একজনে মজা পায় এক এক আল্লাহকে ডাকার মধ্যে। এক বুজুর্গ বলছেন যে স্যার রাখা হ্যায় হামনে দরে জানা সমঝ কর কাফির হু সজদা করে বুতখানা সমঝ কর। আমি মুসলমান, আমি মুমিন, আমি সজদা করি আমার মহান আল্লাহর কদমে, আর কাফের তো সেজদা করে মূর্তি মূর্তি সালাতে গিয়া, মূর্তির ঘরে গিয়া মূর্তির পায়ে সেজদা করে। ওই মাথা কত দামি যে মাথা মহান আল্লাহর কদমে সেজদা করার তৌফিক পায়। কিসের বাদশাহ মিয়া, রাজা বাদশাহরা কি জানে যে সেজদার মজা কত দামি, কত সেজদার মজা কি জিনিস! হ্যাঁ, দুনিয়ার বাদশাহী তো দুনিয়ার বাদশাহী, কিন্তু আল্লাহর কসম এক এক সিজদা লাখ কোটি বাদশাহের চেয়েও বেশি দামি। আরে মুসলমান তো নিজের দাম বুঝে না, নিজের মর্যাদা বুঝে না, যে আমাদের পয়সা কম, আমার আয় ইনকাম কম, আমার বিল্ডিং নাই, এবং ইউরোপ আমেরিকার মতো বড় বড় অট্টালিকা নাই, তাদের মতো পয়সা নাই, এই ধান্দাবাজিতে অনেকে আক্রান্ত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মুসলমানদেরকে তরবিয়ত করতেন, শিক্ষা দান করতেন, দুনিয়া তাদের অন্তরে থাকত না, দুনিয়া বাইরে থাকত, অন্তরে শুধু আল্লাহই আল্লাহ, অন্তরে ঈমান, ঈমানের নূর, অন্তরে আল্লাহর ভালোবাসা, এবং নজর দুনিয়ার উপরে থাকত না, নজর থাকত মহান আল্লাহর জাতের উপরে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম ঈমানের তরবিয়ত করতেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সব সময় এমন কথা বলতেন, এমন ভাবে তাদেরকে গড়তে থাকতেন যাতে দুনিয়া তার অন্তরে থাকতে না পারে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলেমে দ্বীন, বড় ফকিহ, বহুত বড় ফকিহ এবং বহুত বড় মুফাসসির কোরআন, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর বড় প্রিয় মানুষ, হযরত থানভীর বিশিষ্ট খলিফা, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়া কো সন্দুক মে রাখনা জায়েজ, জেব মে রাখনা জায়েজ, হাত মে রাখনা জায়েজ, লেকিন দিল মে রাখনা না জায়েজ। এ দুনিয়াকে সিন্ধুকে রাখা জায়েজ, দুনিয়াকে হাতে রাখা জায়েজ, পকেটে রাখা জায়েজ, কিন্তু দুনিয়াকে অন্তরে স্থান দেওয়া না জায়েজ। দিল তো শুধু আল্লাহ পাকের জন্য, অন্তর আল্লাহ পাকের জন্য। বন্দা দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকবে, তার দিল আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকবে। দশ বকার দিল বাজার, হাতে কাজ করবে, অন্তরে আল্লাহকে স্মরণ করবে, চোখ দুনিয়াকে দেখবে, কিন্তু দিল আল্লাহ পাকের দিকে মোতাবজ্জে থাকবে। হযরত হাকিমুল উম্মতের খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে দিল তুঝকো দিয়া হক নে তো হক উসকা আদা কর, সব ছোড় খেয়ালাত তু বস ইয়াদে খুদা কর। ভাই, আল্লাহ পাক তোমাকে অন্তর দান করছেন, বড় বেশি দামি জিনিস, এই অন্তরের হক তো তুমি আদায় করো। অন্তরের হক হল যে তুমি এই অন্তর দ্বারা আল্লাহকে স্মরণ করবে সর্বদা, যখন যেখানেই থাকো অন্তর আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকে। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে এইরকম ভাবে আল্লাহর মহব্বত ওয়ালা বানায় দেন, এইরকম আল্লাহ পাকের ইয়াদ আল্লাহর জিকির ওয়ালা বানায় দেন। ওই অন্তর কত দামি, যে অন্তর আল্লাহ পাকের মহব্বতের আগুনে জ্বলে। ওই চক্ষু কত দামি, যে চক্ষু আসমান দেখলে, জমিন দেখলে, সর্বদিকে খালি আল্লাহ পাকের নূরই নূর দেখে। ভাই, আসমান নমরুদও দেখত, আর আসমান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন, দুজনের দেখার মধ্যে অনেক পার্থক্য। নমরুদ একটা শরীর দেখত, খালি একটা দেহ দেখত আসমানের, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেন, আল্লাহ পাকের কোন ওলি যখন আসমান দেখেন, সমস্ত আসমান ভরো আল্লাহ পাকের নূরই নূর দেখেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেদিক তাকায় সব দিকে আল্লাহ পাকের নূরই নূর দেখতে পায়, জিদার দেখতা হুঁ উদার তু হি তু হ্যায়, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালুর নূর দেখতে থাকেন আউলিয়া কেরাম। আমার ভাই, ঈমান ওয়ালার বড় দাম, বড় মর্যাদা। আল্লাহর কসম, ঈমান তো আল্লাহর সঙ্গে সম্পর্কের নাম। ঈমান তো আল্লাহ পাকের সঙ্গে গভীর মহব্বতের সম্পর্কের নাম। আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত আমাদেরকে খুব নসিব করেন। তো হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন, আমি মুসলমান ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব, ভাইরা যখন যেখানেই থাকেন আল্লাহর মহব্বত বেচাইন থাকবেন। আল্লাহ পাকের মহব্বতে সর্বদা এক বেচাইনি এক বেকুলতা থাকে নিজের ভিতরে। কোন যুবক ছেলে যখন কোন সুন্দরী যুবতীর জন্য পাগল হয়, ও যেখানেই যায় সবসময় ওই মেয়েটার কথাই তার মনে থাকে, হাটে চলে মাথার মধ্যে খালি মেয়ের কথা, জল্পনা কল্পনা শুধু ওই মেয়ের জন্য, ব্যবসা করে বাণিজ্য করে অফিস আদালত করে যাই করে কিন্তু ওই মেয়েটার কথা ভুলতে পারে না, এতটা প্রেমে আক্রান্ত ওই মেয়েটাকে ভুলতে পারে না। মজনু লায়লার পাগল ছিল, সে লায়লাকে ভুলতেই পারত না, রাস্তার পাশে বসে থাকত, বালুর মধ্যে লায়লার নাম লিখতেই থাকত। হ্যাঁ, তো একবার এরকম মজনু আঙ্গুল দিয়া আঙ্গুলের কলম দিয়া সে বালুর মধ্যে লায়লার নাম লিখতেছিল, বারবার লায়লা লায়লা লিখতেছিল। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সেই ঘটনা মসনবী শরীফে বয়ান করেন যে খালকে পুরসি দিয়েছে বুত, যে মজনু এটা কি তামাশা করতেছ যে তুমি খালি কলম দিয়া আঙ্গুলের কলম দিয়া লায়লা লায়লা লিখতেছ। হ্যাঁ, গোফতে মস্কে নামে লায়লা মি কু নাম, যে আমি লায়লার নাম লিখি এইভাবে বারবার, খাতেরে খুদরা তাসাল্লি মি দেহাম, আমি আমার মনে শান্তি পাই, আমার অন্তরে শান্তি পাই, আরাম পাই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে মানুষ, মজনু লায়লার প্রেমে পড়ে যদি লায়লার এমন পাগল হয়, লায়লার নাম লিখা মজা পায়, তো তুমি মাওলার জন্য তাহলে কিরকম পাগল হওয়া উচিত, কিরকম দেওয়ানা হওয়া উচিত। একবার মজনু এক কুত্তা দেখলে তো দৌড়ে গিয়ে কুত্তার পায়ে চুমা খাইছে, লোকজন বলল যে মজনু তুমি ভদ্র ঘরের ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এটা আবার কি কাজ করো, কুকুরের পায়ে চুমা খাও। তো মজনু বলল যে লায়লা যেই গলিতে হাঁটাচলা করে, এই কুত্তাকে সেই গলিতে আমি হাঁটাচলা করতে দেখছি, সেই মহব্বতে কুত্তার পায়ে আমি চুমু খাইছি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এইসব ঘটনা বয়ান করে বলেন যে এসকে মাওলা কায় কামাজ লায়লা বুয়াত গোয়ে গাস্তান বাহরে উ আওলা বুয়াত, সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়লে সে মানুষের অবস্থা যদি এরকম হয়, আল্লাহর প্রেমে হে মোমেন হে মুসলমান তোমার কিরকম বেচাইন থাকা দরকার, কিরকম বেকরার থাকা দরকার। এক বুজুর্গ ছিলেন হজরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহ, বারবার যিনি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে স্বপ্নে দেখছিলেন, সেই বুজুর্গ এরকম বসে থাকতেন, কিছুক্ষণ পরপরই বলতেন কারার জান বেকারারা, হে আল্লাহ আপনি আমার হৃদয়ের শান্তি, আপনি আমার হৃদয়ের সান্ত্বনা, হ্যাঁ আপনি আমার হৃদয়ের শান্তি, কারারে জান বেকারারা। কোরআনে করিমে মহান রব্বুল আলামিন বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা খুব গভীর মনোযোগে শোনো, তোমাদের দিলের শান্তি তোমাদের মাওলার নামের মধ্যে, তোমাদের মাওলার জিকিরের মধ্যে, আল্লাহ পাকের স্মরণের মধ্যে। যার দিলই এরকম যে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতে পারে না, আল্লাহকে ভুলে না, আল্লাহকে ভুলে থাকে না, আল্লাহকে ভুলতে পারে না, আল্লাহর কসম এই বান্দা তো দুনিয়ার মধ্যেই জান্নাতের শান্তি পাওয়া যায়, জান্নাতের মজা সে দুনিয়াতেই পাওয়া যায়। হ্যাঁ, যে আল্লাহকে ভুলে না, আল্লাহ পাকের রহমতের ছায়া তার উপরে থাকে, আল্লাহ পাকের মহব্বতের নজর সর্বদা তার উপরে থাকে, এ তো ভাই দুনিয়াতেই জান্নাতের মজা পাওয়া যায়। হযরত হাকিমুল মাওলানা থানবী রহমতুল্লাহ আলীর খলিফা হযরত খাজা আজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলী বলেন যে মে রহতা হু দিন রাত জন্নত মে গোয়া মেরে বাগ দিল মে বগুল কারিয়া হে, ভাইরা আমার মনে হয় কি যে দুনিয়াতে আমি জান্নাতের মধ্যে আছি, ইমানের বরকতে, তাকুয়ার বরকতে, আল্লাহর বন্দিগির বরকতে, আল্লাহ পাকের জিকিরের বরকতে, আল্লাহওয়ালাদের সুবতের বরকতে, আল্লাহ পাক এক শান্তি, এমন এক শান্তিময় জীবন আমাকে দান করছেন, এত নূর ভরা অন্তর আল্লাহ পাক আমাকে নসিব করে দিয়েছেন। ভারতে থানা ভবনে এক বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওই বুজুর্গ, তিনি একবার হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহিকে বলতেছিলেন যে হযরত জি, যখন আমি আল্লাহ আল্লাহ জিকির করি আমার জবানটা একদম মিঠা হয়ে যায়। আল্লাহর কসম হযরত জি, আমার জবানটা, আমার মুখটা একদম মিঠা হয়ে যায়। আল্লাহ পাকের নামের মধ্যে এত মধু পাই আমি, এত স্বাদ পাই আমি, এত মজা পাই আমি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ পাকের নাম এসা নাম। এক বুজুর্গ বলেন যে তুলে আল্লাহ কা নাম তেরা সপনে কা কাপ। তুমি আল্লাহর নাম নেও, আল্লাহ পাকের নাম ধরো, আল্লাহ পাক দু জাহান তোমার কামিয়াব বানিয়ে দিবেন, তোমার সব কাজ ঠিকঠাক করে দিবেন। তুমি আল্লাহর নাম ধরো, আল্লাহর নামের জিকির ধরো। হাজা আজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলী বলেন যে লব পে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে সাফ। আমার ভাই মুসলমান, জবান যদি তোমার মাওলার নাম থাকে, মাওলার নামের জিকির থাকে, আর অন্তরে আল্লাহ পাকের ধ্যান আর স্মরণ থাকে, তাহলে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। তুমি তো ভাই আরামসে জান্নাতে পৌঁছে যাবে। ভারতে এক বুজুর্গ ছিলেন ইলাহাবাদে, হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহ। তিনি বলতেন যে দিলে মুস্তারিব কা ইয়ে পয়গাম হ্যায়, দিলে মুস্তারিব কা ইয়ে পয়গাম হ্যায়, তেরে বিন সুকুন হ্যায় না আরাম হ্যায়। আমার মাওলা, আমার পাগল মন সবসময় বলতে থাকে যে আমার মাওলাকে সারা শান্তি নাই, মাওলাকে সারা কোনো আরাম নাই। লাখ পোলাও বিরিয়ানি কোরমা খায় মানুষ, কিন্তু লাখ কোটি পোলাও বিরিয়ানি কোরমা খাওয়ার পাশাপাশি সে যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, তো ওই পোলাও বিরিয়ানি কোরমা ওই জিব্বা পর্যন্ত মজা থাকে, এরপরে আর কোনো মজা নেই। আর ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই, কাজা মরিদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই, মোরব্বির জিলানী রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাকের কোন ওলিদ এবং দিওয়ানা যদি ভর্তাও খান, সে ভর্তার মধ্যে সারা জাহানের পোলাও কুরমার চেয়ে বেশি তারা মজা পান। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, একবার তিনি চাষনি রুটি খাইতেছিলেন, তো তার খাদেম আর বিল্লা মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলীকে তখন লক্ষ্য করে বলতেছিলেন যে মিয়া হাকিম আক্তার, তুমি দেখতেছ আমি চাটনি রুটি খাইতেছি, আল্লাহর কসম সারা দুনিয়ার পোলাও বিরিয়ানি থেকে বেশি মজা পাইতেছি, কারণ আমি যখন খাইতে শুরু করি আমার রুহ অনুভব করে। আমার মাওলা বলেন যে আব্দুল গনি তোর হাতে না নে, আমার হাতে খা। হ্যাঁ, এবং তার দলিল হল যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম শিক্ষা দিচ্ছেন, মোমেন বান্দা যখন খানা খায় তো খানা খাওয়ার শেষে দোয়া পড়ে, আলহামদুলিল্লাহ হিল্লাদি আতআমানা ও সাকানা ও জালানা মিনাল মুসলিমিন, আমার মাওলা আমারে খাওয়ায় দিচ্ছেন, সেজন্য মাওলার সীমাহীন শুক্রিয়া, সীমাহীন প্রশংসা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ পাক খাওয়ায় দেন। তো এক তো ছোট শিশু, সে নিজের হাতে খাইতে রাজি না, মায়ের হাতে খায়। মা এক এক লোকমা তুলে দেয়, শিশু লাফালাফি করতে করতে আনন্দ ফুর্তিতে খুব মজা করে খাইতে থাকে। ইমানওয়ালা বান্দারা যখন খানা খান, আল্লাহ পাকের খাস বান্দা আউলিয়া কেরাম যখন খাওয়া দাওয়া করেন, তারা অনুভব করতে থাকেন আমার মাওলা আমাকে খাওয়াই দিতেছেন। মায়ের হাতে খাইলে যদি এত মজা, তো মাওলার হাতে খাইলে তাহলে কত মজা। ভাই আজিব মামলা। হ্যাঁ, ইমানওয়ালাদেরকে আল্লাহ পাক এত শান্তি দেন, এত লজ্জত দান করেন। হ্যাঁ, দোনো জাহানের মজা একসঙ্গে তারা পায় যায় আল্লাহ পাকের নামের মধ্যে। আমার শেখ, আমার মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হ্যায়, হামিলে লুথে দো আলম নাম হ্যায়। আল্লাহর নাম কি যে মজার নাম, কি মধুর নাম! আল্লাহর নাম নিলে দু জাহানের মজা আমি একসঙ্গে পেয়ে যাই, দোনো জাহানের মজা আমি একসঙ্গে পেয়ে যাই। হ্যাঁ, হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশাহ ছিলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধরও ছিলেন এবং বলকের বাদশাহ ছিলেন। লম্বা জমানা পর্যন্ত এই বলকের রাজত্ব করছেন, দেশ চালাইছেন, মজা পাইছেন, সম্মান মর্যাদা সব দেখছেন, কিন্তু অন্তরে শান্তি নেই, অন্তরে আরাম নেই, মনটা অস্থির অস্থির লাগে। একদিন গভীর রাতে এই রাজ্য রাজত্ব থেকে মন একদম সরে গেছে, না আর এই রাজ্য রাজত্ব, এই সিংহাসন ভালো লাগে না, আমি আল্লাহর তালাশে নামব, হ্যাঁ, এবং আমি মহান আল্লাহর ভালোবাসায় জীবনকে উৎসর্গ করে দিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে দাস্তাজ তলব না দারাম তাকাম ইমান বরায়াত ইয়া তন রসাত বজানা ইয়া যা জিতন বরায়াত, মাওলার তালাশে নামব। আমি মাওলাকে তালাশ করতে থাকব যতক্ষণ পর্যন্ত আমি মাওলাকে না পাই, তার জন্য জীবনকে আমি উৎসর্গ করব। হ্যাঁ, এই জীবন আল্লাহর জন্য, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিব। জান দে দি মানে উনকে নাম পর, এসকেনে সোচা না কুছ অঞ্জাম পর। হ্যাঁ, মাওলার প্রেমে যে আক্রান্ত হয়ে যায়, এই জীবনকে আল্লাহর জন্য সে উৎসর্গ করতে বাধ্য হয়ে যায়। হযরত রাবি আবু শ্রী বহুত বড় ওলি আল্লাহ ছিলেন, তিনি বলেন যে আমার ভাই মুসলমান, তুমি ইমান বলা, ইমান মানি তো আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর ভালোবাসা, কিন্তু তোমার ভালোবাসা আমি বুঝলাম না। তুমি মুমিন, তুমি মুসলমান, তার মানে তুমি আল্লাহর প্রেমিক। তো যে যার জন্য যার প্রেমে পড়ে, তো জীবনের সবকিছু তার জন্য উজাড় করে দেয়, তাকে ভুলতে পারে না, তার কাছ থেকে দূরে থাকতে পারে না এবং প্রিয়জনকে অসন্তুষ্ট করতে পারে না। কিন্তু কি হল তোমার, তাসিল ইলাহা ওয়াং তা তুজির হব্বাহু হাজাল আমরি ফিল ফিয়াল বাদিউ, বাইরে তুমি তো মুসলমান, তুমি মোমেন, আল্লাহর ভালোবাসার দাবিদার, তাহলে তুমি নাফরমানিতে লিপ্ত হও কিভাবে, আল্লাহর কথার বাইরে তুমি চলো কিভাবে, যাও কিভাবে আল্লাহর কথার বাইরে? আমার তো ভীষণ আশ্চর্য লাগে। হ্যাঁ, লাউকান হুব্বুকা সাদিকান লাআতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, তুমি যদি সত্যিকার ভাবে গভীর ভাবে মহান আল্লাহকে ভালোবাসতে, তাহলে তো তুমি এরকম কাজ করতে পারতা না। হ্যাঁ, যে যাকে গভীর ভাবে ভালোবাসে, যার ভালোবাসা একদম একশত ভাগ গভীর এবং নিবিড় হয়, সে প্রিয়জনের কথার অধীন থাকতে বাধ্য হয়, তার কথার বাইরে সে যাইতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, আল্লাহর কসম, এটা সত্য যে প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমান তার যত গুণা যত ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন, কিন্তু ঈমান আছে মানে তার মধ্যে আল্লাহর মহব্বত আছে, আল্লাহ পাকের ভালোবাসা আছে। আমার ভাইরা, আল্লাহর এই মহব্বত ভালোবাসাকে আরো বাড়ানোর চেষ্টা করি, আগে আরো আগে বাড়ানোর চেষ্টা করি। আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে সবক দিছেন, আমাকে ভালোবাসবা, গভীরভাবে ভালোবাসবা, নিবিড়ভাবে ভালোবাসবা, সবচেয়ে বেশি আমাকে ভালোবাসবা, এই আয়াতে পাকের মধ্যে সবক দিছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানওয়ালা তারা তো আল্লাহ পাকের জন্য ভীষণ ভালোবাসাওয়ালা। কুরআন শরীফে আল্লাহ পাক নিজে বলছেন ভাই, এজন্য প্রত্যেক মুসলমান আল্লাহর মহব্বতওয়ালা, কিন্তু আল্লাহ পাক চান যে গভীরভাবে আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। সে গভীরভাবে মহব্বত কি জিনিস, যে নজরে আর কিছু না থাকে, নজরে শুধু আল্লাহই আল্লাহ থাকে। যে নজর ও হ্যায় যো কাউন মক্কা সে পার হো যায়, মগর জব রোয়ে তা বাঁ পে পড় যায় তো বেকার হো যায়। ওই নজর সবচেয়ে কামিয়াব নজর, সবচেয়ে দামি নজর, যে নজর এর যে নজরের খুদা মহান আল্লাহর ভালোবাসার খুদা, মহান আল্লাহর জাতের খুদা, আল্লাহ পাকের মহান সত্তার খুদা। আর কোনো কিছু দিয়ে তাকে খুশি করা যায় না। হ্যাঁ, আল্লাহকে পেয়ে গেছে তো এখন সে খুশি, খুশিতে বাঘ বাঘ হয়ে গেছে। হ্যাঁ, এজন্য আমার ভাই প্রত্যেকে মেহনত করা চাই যে আমি আমার নজর খারাপ করব না, ভিন নারীর দিকে তাকাবো না, কারণ তাতে আমার মাওলা নারাজ হবেন। আমি যাই করি না কেন, কিন্তু আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। জান দিয়ে দি মানে উনকে নাম পর, এসকে নে সোচা না কুছ আঞ্জাম পর, জীবনটা দিয়ে দিব মাওলার জন্য, কিন্তু তারপরও কোনোভাবেই আমি গুনাহের কাজে লিপ্ত হব না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ, হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দুদুল মিল্লাত মাওলানা আসফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার ভাই মুসলমান, আল্লাহকে নারাজ করা থেকে বিরত হও, থামো তুমি, এক একটা গুনাহ থেকে তুমি যদি বিরত থাকো তো লক্ষ লক্ষ নফল আমলের চেয়ে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যাবেন, তোমার লক্ষ লক্ষ এসরাকের চেয়ে বেশি খুশি হবেন যদি তুমি একবার নজর হেফাজত করো, তোমার লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে আল্লাহ পাক তোমার উপর বেশি খুশি হয়ে যাবেন তুমি একবার যদি গুনাহ থেকে বাঁচো, একটা গীবত থেকে বাঁচো, জিনা থেকে বাঁচো, মিথ্যা থেকে বাঁচো, ধোকা থেকে বাঁচো। হ্যাঁ, তুমি ইমানওয়ালা, তার মানে তুমি পবিত্র জিন্দগিওয়ালা, আত্তহুর শত্রুর ইমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্রতা হল ইমানওয়ালার জিন্দগির অবিচ্ছিন্ন সাথী, অবিচ্ছিন্ন সাথী পবিত্রতা। শত্রুল ইমান জুজুল ইমান। হ্যাঁ, পবিত্রতা হল এক মোমেনের যে অবিচ্ছেদ্য সঙ্গী এবং সাথী। মোমেন যেখানে থাকবে পাক সাফ থাকবে, পবিত্র থাকবে, অপবিত্র হইতেই জানে না মোমেন, যদি হয় তবাতিল্লা করে পাক সাফ হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়াবনা আদম, লাউ বালাগত জুনুবুকে আনান সময় সুম্মাস্তাগফারতানি গফারতুলাকা ওয়ালা উবালি। আল্লাহ পাক বলেন যে হে আদম সন্তান, তোমার গুনাহ যদি এত বেশি হয় যে একদম আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেল, গগনচুম্বী আকাশ চুম্বিও যদি তোমার গুনাহ হয়ে যায়, সারা দুনিয়া ভরে যায়, এরপরে যদি তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি ওয়াদা করলাম আমি নিঃসন্দেহে তোমাকে মাফ করে দেব, এবং তোমাকে মাফ করার ব্যাপারে আমি কারো পরোয়া করি না, কাউকে আমার জিজ্ঞাসা করতে হবে না, কারোর সঙ্গে আমার পরামর্শ করতে হবে না, তুমি আমার কাছে খালি মাপ চায়নো। রব্বুল আলামিন কি মেহরবান প্রিয় বন্ধুরা, কেসা দয়াবান। হ্যাঁ, এজন্য এক বুজুর্গ বলছিলেন যে মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা, তো দরিয়া বহা দিয়ে হ্যাঁ দুর্বে বহা দিয়ে হ্যাঁ, আমার মাওলা এত সীমাহীন দয়াওয়ালা তার বন্দার প্রতি, কোন মোমেন বান্দা যদি আল্লাহ পাকের নিকট এক ফোঁটা চায়, আল্লাহ পাক এক সাগর তাকে দিয়ে দেন, এবং সাগর ভরা মণিমুক্তাও সঙ্গে তাকে দিয়ে দেন, যা এগুলি সব নিয়ে যায়। হাতেম তাহের কাছে কেউ গিয়া যদি আওয়াজ দেয় যে হুজুর আমারে এক মুঠ ভাত দেন, এক মুঠ চাল দেন, হাতেম তাহের মতো মানুষ এক মুঠ দিবে নাকি সেরে সেরে মনে মনে তাকে দিয়ে দিবে? তা হাতেম তাহের যে বানানেওয়ালা সৃষ্টিকর্তা মহান আল্লাহ, সে সীমাহীন রহমতওয়ালা মাওলার দুয়ারে বান্দা যখন হাঁক দেয়, আল্লাহ পাক তাকে এত দেন যে যেটা সে কল্পনাও করতে পারে না। আশ্চর্য লাগে যে মানে এসা এসা বান্দা যারা দুনিয়ার ভয়ঙ্কর পাপওয়ালা, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়া ইমানওয়ালাদের শীর্ষ মকাম নসিব করে দিছেন। হ্যাঁ, ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার নিষ্ঠুর হত্যাকারী, উহুদের ময়দানে কত নিষ্ঠুর ভাবে যে হযরত হামজাকে হত্যা করলেন হযরত ওয়াহশী, যখন তিনি মুমিন ছিলেন না, মুসলমান ছিলেন না, কিন্তু মক্কা বিজয়ের মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে বললেন যে ওয়াহশী, তুমি ইসলাম কবুল করো, ঈমান কবুল করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তুমি ঈমান কবুল করলে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। ইন্নাল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করলে ইসলামের পূর্ব জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তে একদম মাফ করে দেন, বিলকুল সাফ করে দেন, পরিষ্কার বানায় দেন, পবিত্র বানায় দেন তার জিন্দগিটাকে। ওয়াহশি উত্তরে বললেন যে আপনি আমাকে ইসলাম কবুল করতে বলেন এবং বলেন যে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু কোরআন শরীফে তো আছে এই কথা যে কোরআন আপনার উপর অবতীর্ণ হয়, সেই কোরআনের উপর কোরআনের ভিতরে আছে যে ব্যক্তি শিরক করে, জিনা ব্যভিচার করে, অন্যায়ভাবে হত্যা করে, মদ খায়, তো ইয়ালকা আসামা, তো তার জন্য শাস্তি হবে, সেই শাস্তি তাকে ভোগ করতেই হবে। ইয়ালকা আসামা, সেই অপরাধের শাস্তি তাকে ভোগ করতেই হবে। আর আপনি বলেন যে আমি মুসলমান হয়ে গেলে আল্লাহ মাফ করে দিবেন, কিভাবে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ হয়ে গেছেন যে এর তোমার প্রশ্নের উত্তর দেখি মহান রব্বুল আলামিন কি দেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আয়াত নাযিল করছেন যে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বললেন যে শিরক নিয়ে যদি কারো মৃত্যু হয়, মুশরিক অবস্থায় মারা যায়, তাহলে তার ক্ষমা নাই, কিন্তু এছাড়া ঈমান যদি সঙ্গে থাকে, যত ধরনের গুনাই থাক না কেন, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দিবেন, যত রকমের গুনা। এই আয়াত আশ্চর্যজনক ভাই, সুবহান আল্লাহ। আল্লাহর কসম, এই আয়াতে পাক থেকে এটা স্পষ্ট যে কোন মানুষের সারাটা জীবনও যদি গুনাহে বরবাদ হয়ে গিয়ে থাকে, নেক কাজ একদম কিচ্ছু নাই, কিন্তু এইটুকু যে সে একজন মুসলমান, ঈমানওয়ালা, ঈমানটুকু তার ভিতরে আছে, এই বান্দা যদি গুনাহ থেকে, এই সব গুনাহ থেকে একবারের জন্য তওবা করে, আল্লাহ আমার সব গুনাহ থেকে আমি তওবা করলাম, আমার মাফ করে দেন, আল্লাহ পাক তাকে সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবেন। হ্যাঁ, আমার ভাইরা, কোরআনে কারিম পড়ি আমরা, এই জাহেরি কিছু তর্জমা আমরা পড়ি এবং শুনি, আল্লাহর কসম কোরআনের গভীর মর্ম বড় আশ্চর্যজনক, বড় বিস্ময়কর। কি আয়াতে আয়াতে পাক, আল্লাহ পাক বললেন যে কাফের মুশরিক হয়ে যদি মরো তাহলে তো মুক্তি পাইবা না, কিন্তু কাফের মুশরিক যদি না হও, ঈমানওয়ালা হও, লাখ কোটি গুনাহ থাক, আমি আল্লাহ সব মাফ করে দেব যদি আমি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে এই আয়াতে পাক যখন শুনাইলেন, ওয়াহশী খুশি হওয়ার কথা না যে আমার মতো ভয়ঙ্কর হত্যাকারী আর এত ভয়ঙ্কর পাপী, তার জন্য আল্লাহর তরফ থেকে ক্ষমা দানের এমন সুবর্ণ সুযোগ, ক্ষমা পাওয়ার এমন সুবর্ণ সুযোগ, সেক্ষেত্রে আমি জলদি আগে বাড়ি। কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে অনেক সুন্দর কথা তো শুনলাম, কিন্তু সমস্যা একটা, সেটা হলো এখানে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, গুনাহ তিনি সবই মাফ করবেন এটা ঘোষণা দিছেন, কিন্তু এর সঙ্গে একটা কথা যোগ করে দিছেন যে যাকে তিনি চান, যাকে তিনি চাইবেন তাকে তিনি মাফ করবেন। তো আমাকে তিনি চাইবেন কিনা ঈমান আনার পরে তা তো আমি বুঝলাম না, কি কথা বুঝেন নাই, যে আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ যাকে চাইবেন তাকে মাফ করে দিবেন, যত গুনাই হোক সবগুলো গুনাহ, তা আমি আমাকে আল্লাহ চাইবেন কিনা এটা তো বুঝলাম না, কথা তো ক্লিয়ার বুঝে আসে না আমার, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তখন মহান রব্বুল আলামিন এই আয়াতে পাক নাজিল করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু বললেন, হে রসুল, আপনি বলে দেন আমার বান্দাদেরকে আমার আহ্বান পৌঁছে দেন। যে আমার বন্দারা শুনো, তোমরা যদি জীবনের উপর চরম থেকে চরম জুলুম করে থাকো, সারা দুনিয়াকে ডুবাই দিয়ে থাকো গুনাহের দ্বারা পাপের দ্বারা, তো আমার রহমত থেকে, প্রথম কথা হল আমার রহমত থেকে, দয়া থেকে তোমরা তারপরও নিরাশ হইও না। কি আশ্চর্য কথা আল্লাহ তাআলার, যে আশরাফু মানে যত রকমের গুনাহ সবগুলো যদি করে থাকো, বেসুমার পরিমাণে করে থাকো, কিন্তু আমি আল্লাহ তখনও বলবো লা তাকনাতু মির রহমাতিল্লাহ, যে এমন অবস্থাতেও তোমরা আমার দয়া থেকে নিরাশ হইও না। এই অবস্থাতেও তুমি আমার দয়া পাইতে পারো, তুমি আগায় আসো, তুমি তওবা করো, তুমি মাফ চাও। হ্যাঁ, ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া, আমি গ্যারান্টি দিয়া বললাম আমার নিকট তওবা করলে, মাফ চাইলে সবগুলো গুনাহ আমি মাফ করে দিব। ইগফিরু যুনুবা জামিয়া, সবগুলো গুনাহ মাফ করার জন্য আমি গ্যারান্টি দিয়ে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা। তো ক্ষমা করব কাকে? যার গুনাহ আছে তো তাকে। তোমার গুনাহ আছে, একটা গুনাহ থাকলে আমি ক্ষমা করে দিলাম, তা আমার ক্ষমার গুণটা একবার প্রকাশ পেল। আর যদি তোমার লাখ গুনাহ থাকে, আমি লক্ষ গুনাহ ক্ষমা করলাম, তো আমার লক্ষবার আমার ক্ষমার গুণ প্রকাশ পেল। কুনতু কানজান মাখফিয়া ফা আহবাবতু আন উযহারা ফা খালাকতুল খালক, আল্লাহ পাক এক হাদিসে কুদসিতে বলছেন যে আমি গোপন ছিলাম, গোপন রত্ন ছিলাম, কেউ আমার জানত না, চিনত না। আমার ভালো লাগলো কি, যে আমি নিজেকে প্রকাশ করি। তো ফের তোমাদেরকে আমি সৃষ্টি করছি আমাকে প্রকাশ করার জন্য, আর আমাকে প্রকাশ করার মানে আমার গুণাবলীকে প্রকাশ করা। আমি কুদরতওয়ালা, আমি এলেমওয়ালা, আমি ক্ষমতাওয়ালা, আমি রিজিক দাতা, আমি রহমতওয়ালা, দয়াওয়ালা, আমার গুণাবলীর আমি প্রকাশ করব। তো তোমরা গুণাগাররা যদি মাফ চাইবে, তো আমি যখন ক্ষমা করে দিব, তো আমার এই ক্ষমার সৌন্দর্যময় গুণের প্রকাশ ঘটবে। তোমরা খালি মাফ চাও, মাফ চাইলে আমি মাফ করে দিব। এই আয়াত যখন ওয়াসি শুনলেন, ওই যে হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী ওয়াসি যখন শুনলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন, যে ইসলাম এত সুন্দর, আল্লাহর আহ্বান এত চমৎকার, এত চিত্তাকর্ষক। আহা, ওয়াসি তখন মুসলমান হয়ে গেলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মওকাতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যত গুনাহ হোক, সব গুনাহ চরম থেকে চরম, খারাপ গুনাহ, মারাত্মক গুনাহ এবং অসংখ্য গুনাহ আল্লাহ তাআলা মাফ করার যে ঘোষণা দিলেন, এই আয়াতের এই ঘোষণা কি শুধু ওয়াসির জন্য, না কিয়ামত পর্যন্তের সব মুসলমানদের জন্য, গুনাগার মুসলমানদের জন্য, কিয়ামত পর্যন্তের সব গুনাগার মুসলমানদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল লিল মুমিনিনা আম্মা, যে কিয়ামত পর্যন্তের সমস্ত গুনাগার মুসলমানদের জন্য আল্লাহ পাকের এই ঘোষণা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা সব গুনাহ থেকে আল্লাহর নিকট তওবা করব, মাফ চাইব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। এখন কোন বাবা যদি এরকম দয়াবান হন যে সন্তান জানে এই কথা, আমি যতই ভুল করি, অন্যায় করি, উল্টা পাল্টা আমার দ্বারা হয়ে যাক, কিন্তু আমার বাবা এত স্নেহপ্রবণ, মাফ চাইলে মাফ করিয়ে দিবেন। সেজন্য বাবা যদি এরকম ঘোষণাই দিয়ে দেন যে হাজার তোরা অপরাধ করলে তোদের জন্য আমার এতটা মায়ার দরদ, যে খালি আইসে বলবি যে আব্বা ভুল করছি মাফ করে দেন, সব মাফ করে দিব, সেজন্য কি ছেলেরা গিয়ে বাবার মাথায় বাড়ি দিবে, বাবাকে কষ্ট দিবে, বাবার সঙ্গে বেয়াদবি করবে? বাবা যখন ঘোষণায় দিচ্ছেন যে অপরাধ করলেও মাফ করে দিবে, তাতে বাবার দিন রাত জ্বালাতন কর, দিন রাত যন্ত্রণা দে, কোন ভদ্র সন্তান কি এটা করতে পারে? হ্যাঁ, যদি এক্সিডেন্ট হয়েই যায়, ভুল ত্রুটি হয়েই যায়, তো তখন বুকে একটা বল থাকবে, সাহস থাকবে, যে আমার বাবা নিষ্ঠুর না, মাফ চাইলে মাফ পাওয়াই যাবে, তখন ছেলে সাহস করে গিয়া, সন্তান সাহস করে গিয়া তখন বলবে যে আব্বা অন্যায় করছি, মাফ করে দেন। যা বাবা মাফ করে দিলাম, টেনশন করিস না। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এক বুজুর্গ বলেন যে তোমার ঘরের মধ্যে এমন একটা মলম আছে, যেই মলমটা যদি পোড়া ঘায়ে লাগাও তো মুহূর্তের মধ্যে পোড়া ঘা ভালো হয়ে গিয়া ওই পোড়া জায়গাটা একদম অরিজিনাল ওই হাত পায়ের মতো হয়ে যাবে, কোনো দাগ থাকবে না, কোনো পেরেশানি কোনো সমস্যা থাকবে না। তো কোনো মানুষ কি এই মলমের উপর ভরসা করে এই কাজ করবে? যেহেতু ঘরে মলম আছে, আজকে হাতটা একটু চুলার আগুনে পুড়ে নি, পুড়ে নিয়ে তারপরে গিয়া ওই মলমটা লাগাই দেব, হাতটা একদম এই মলমের বরকতে অরিজিনাল হাতের মতোই হয়ে যাবে, আমার কোনো টেনশনের কিছু নাই। এরকম কি কোনো জ্ঞানী লোকে করতে পারে? আমার প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ এত সীমাহীন দয়াবান বান্দার প্রতি, বান্দা অপরাধ করলে সব অপরাধ ক্ষমার ঘোষণা তো দিয়ে দিচ্ছেন, অঙ্গীকার তো করছেন আল্লাহ তাআলা, মাফ চাইলে মাফ করে দিব। তাই বলে কোন ভদ্র বান্দার উচিত হবে, কোন কৃতজ্ঞ বান্দার কি উচিত হবে দিন রাত আল্লাহ পাকের নাফরমানির প্ল্যান প্রোগ্রাম বানানো? এটা কি ঠিক হইতে পারে? হ্যাঁ, কিন্তু দুনিয়াটা এমন যে নফস ধোকা দেয়, শয়তান ধোকা দেয়, এবং যারা নাকি মানুষ নামের শয়তান, হ্যাঁ কোরআন শরীফে দুটোই আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, হ্যাঁ না? তো এক হল যে অরিজিনাল শয়তান, আর আরেকটা হল মানুষের আকৃতির শয়তান, নানান শয়তানের ধোকা আসতে থাকে, এই এর ভিতরে নিজেকে রক্ষা করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। আল্লাহ পাক তাই বান্দাদের জন্য ঘোষণা করে রাখছেন, এরকম ঝামেলা হয়ে গেলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, যেভাবে হোক না কেন, বস তুমি আমার দিকে মত রুজু করবা, আমার কাছে মাফ চাইবা, তওবা করবা, আমি আল্লাহ মাফ করে দিব। আর যদি সেই তওবা মাফ চাওয়ার পাশাপাশি চোখের পানি কান্নাকাটি শুরু হয়, তাহলে তো ওই কথা নেই, ই আসু হে না দামতকে বুঝা দেনগে জাহান্নাম কো। এই চোখের পানি বান্দা গুনাগার বান্দার চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে, গুনাগার বান্দার চোখের পানির মধ্যে জাহান্নামের আগুনকে নিভানোর ক্ষমতা আছে। قال رسول الله صلى الله عليه وسلم ابقوا فإن لم تبقوا فتباكوا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে নিভানোর জন্য এবং জান্নাতের গেট খোলার জন্য সহজ এবং অত্যন্ত সহজ আমল হল যে তোমরা কান্দো, কানলেই জাহান্নামের আগুন নিভে যাবে। আর যদি কান্দতে না পারো তাহলে এক কাজ করো, চোখের পানি যদি না আসে তো কান্নার ভান করো, কান্নার ভঙ্গি করো, কান্নার ভঙ্গি করলো, কান্নার ভান করলো মহান রব্বুল আলমিনের মায়া লাগে যে আমার বন্ধা এরকম করে। যেমন কোন বাচ্চা এরকম কান্নাকাটি করলো, আব্বু আমার চকলেট দাও, তো কান্নাকাটি শুনে বাবা দৌড় দোকানে গিয়ে চকলেট নিয়ে আসে, এর মধ্যে এসে দেখে যে আরেক বাচ্চা খালি খালি চোখ ডলে, পানি একটুও বাইর হয়নি, কিন্তু ওয়ালের দিকে ফিরে গাল ভার করে খালি চোখ ডলা লইল করে, মুখটা ভার করে রাখছে, মলিন করে রাখছে। তো ওই বাচ্চার মাকে জিজ্ঞাসা করে ওর আবার কি ঝামেলা হল, ওই রকম করে কেন? তখন ওই বাচ্চার মা বলে যে ঘটনা একটাই, ওই চকলেট চায়, ওরে চকলেট দিচ্ছেন, এখন দেখছে তো ও চকলেট চায়, বাবা আরেক দূর গিয়ে ওর জন্য চকলেট নিয়ে আসছে, প্রথম জনে চকলেট পাইল চোখের পানি দিয়া, দ্বিতীয় জনে চকলেট পাইল কান্নার ভানমনিতা করে। আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা জাহানের বাবা মার অন্তরে সন্তানের প্রতি যত মায়া, এক এক বান্দার জন্য মহান আল্লাহর তার চেয়ে বেশি মায়া এবং দয়া। লাল্লাহু আরহামু বিইবাদি মিন হাযি বিবালাদিহা। একবার এক মেয়ে লোক যুদ্ধের ময়দান থেকে, কাফের মেয়ে লোক যুদ্ধের ময়দান থেকে ধরা পড়ে মদিনা শরীফে যখন আসছে, তো তার ছোট বাচ্চাকে, দুধের বাচ্চাকে ঘরে রেখে আসছিল। এই মেয়ে লোকটা যার কুলেই ছোট বাচ্চা দেখে তো দৌড় দিয়ে গিয়ে বাচ্চাটাকে একটু কোলে নেয়, আদর করে, মায়া করে। আবার আরেকজনের কোলে একটা বাচ্চা, দৌড়ে গিয়া তার বাচ্চাকে কোলে নেয়, আদর করে, মায়া করে। এই দৃশ্য দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমা আতাজুন্নুন আন্নাহাজিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমাদের কি এটা বিশ্বাস হয় যে এই মহিলাটা নিজের সন্তানকে আগুনের মধ্যে ফেলতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরের সন্তানকে যে এইরকম মায়া করে সে নিজের সন্তানকে আগুনে ফেলবে, এটা কিভাবে হইতে পারে? এটা বিশ্বাস করা যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি বিহাদিহি বিওয়ালাদিহা, এই নারী, এই মা, এই মা তার সন্তানের প্রতি যত বেশি মায়াওয়ালা, মহান আল্লাহ তার বান্দাদের প্রতি এর চেয়ে বেশি মায়া মহব্বতওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে আল্লাহর বন্দেগীওয়ালা জিন্দেগী দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, তোমাদের বানাইছি এই জন্য যে তোমরা আমার নিয়ে ব্যস্ত থাকবা। ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখেন ছোট ছোট বাচ্চারা আছে, এই ঘুম থেকে জাগলে কিছুক্ষণ পর স্বাভাবিক যখন হয় খেলতে আরম্ভ করে, এই পুতুল খেলা, এই রান্না বান্নার খেলা, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, শিশুর মেজাজই এরকম, মানে খেলাধুলা তার ভালো লাগে, খেললেই ভালো লাগে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালি আয়াতে পাকে বলেন যে, বান্দারা তোমাদেরকে বানাইছি দুনিয়াতে এই জন্য যে খালি মাওলার মহব্বতই যেন তোমাদের ভালো লাগে, মাওলার বন্দিগি যেন তোমাদের ভালো লাগে, এই এই নেশা, এটাই যেন তোমাদের নেশা হয়, মাওলার মহব্বতের নেশা, মাওলার বন্দিগির নেশা। দুনিয়াওয়ালারা যখন দুনিয়ার দিকে ছুটবে, তুমি তখন বলবা, চস্কা লাগা হ্যায় জাম কা, শগল শুভ শাম কা, আব মে তুমারে কাম কা, হম নফসু রহানি। হে দুনিয়াওয়ালারা, দুনিয়ার মজাওয়ালারা, আমাকে মাফ করো, আমি তোমাদের সঙ্গে সে পাপের পথে হাঁটতে পারব না, আমার তো ভালো লাগে মাওলার মহব্বতের রাস্তা, মাওলার মহব্বতের নেশায় আমাকে পেয়ে গেছে, এজন্য মদের নেশার পথে কশিন কালো আমি হাঁটব না, হ্যাঁ পাপের নেশার পথে কশিন কালো আমি হাঁটব না। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু সেই আল্লাহর সেই মহব্বতের নেশা আমাদের সকলকে নসিব করে দেন। হ্যাঁ, তো হজরতে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশাহ ছিলেন। হ্যাঁ, কি দাপট, কি রাজ্য রাজত্ব পরিচালনা, আর সকলে তাকে সম্মান করে, একদিকে তো বাদশাহ হিসাবে, আরেকদিকে উমর রাজিউল্লাহ আনহুর বংশধর হিসাবে। কিন্তু আয় দোস্ত আয়াম জব ভালে আতে হ্যায় ঘাত মিলনে কি ও খুদ আপ হি বদলাতে হ্যায়। আমার বন্ধু, আল্লাহ পাক যখন কোন বন্দার দিকে মহব্বতের নজরে তাকান, এই পাগলাটায় দুনিয়া ত্যাগ করে আমি মাওলার নিয়ে ব্যস্ত হয়ে যাক, ওর মন থেকে দুনিয়া সরে যায়, একদম মুহূর্তের মধ্যে মাওলার জন্য পাগল হয়ে ছুটাছুটি শুরু করে দেয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই গভীর রাত্রে আল্লাহর মহব্বতে হঠাৎ বেচায়ন হয়ে গেলেন, সুন্দরী বান্দির থেকে পৃথক হয়ে গেলেন, এবং রাজ্য রাজত্ব ত্যাগ করে দিয়া ফকিরের পোশাক পরিয়া, মানে আল্লাহর দেওয়ানাদের পোশাক পরে, আল্লাহর প্রেমিকদের পোশাক পরে, নিজের রাজকীয় পোশাক ত্যাগ করে দিয়া আল্লাহর প্রেমিকদের পোশাক পরিধান করে তিনি সে সুদূর নিশাপুরে চলে গেলেন। বাকি জীবন তিনি সেখানে আল্লাহর মহব্বতে আর বন্দেগীতে উৎসর্গিত করলেন। অনেকদিন পরে সে বলকের এক উজির তার মনের মধ্যে আসলো যে, যে ইব্রাহিম ইবনে আদম প্রতাপশালী বাদশাহ কোথায় শুনলাম যে দরিয়ার পারে থাকেন, দেখি লোকটার কি অবস্থা, কি হল, কেন এভাবে তিনি বাদশাহ ত্যাগ করে দিলেন। ও দরিয়ার পারে গিয়া তো উজির দেখলেন যে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই তিনি নিজের একটা পুরানা কাপড় একটা লোহার সুই দিয়া সেলাই করতেছেন। উজির এই দৃশ্য দেখার পরে হাসলেন, মানে মনের মধ্যে তার খারাপ লাগলো যে এইটা কি, বাদশাহ ত্যাগ করে আজকে নিজের হাতে কাপড় সেলাই করতেছেন, এত নিম্নমানের জিন্দগির শিকার হয়ে গেছেন আপনি, কি অর্থ আছে আপনার বাদশাহ ত্যাগ করার। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি তখন ভাবলেন এই উজির তো ভুলের মধ্যে আছে এবং জীবনে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে বেচারা। তিনি মুহূর্তের মধ্যে হাতের সুইটা দরিয়ার মধ্যে নিক্ষেপ করলেন। একটু পরে তিনি দরিয়াকে বললেন যে, হে দরিয়া, আমার সুই ফেরত দাও। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফে এই ঘটনা প্রসঙ্গে বলেন যে সদ হাজারা মাহিয়ে আল্লাহিয়ে সৌজনে জর বরলবে হর মাহিয়ে, তো সাথে সাথে লক্ষ লক্ষ মাস দরিয়ার কিনারায় আসছে, প্রত্যেকটা মাসের মুখে এক একটা স্বর্ণের সুই, এবং মাসগুলো বলতেছে হজরত ইব্রাহিম আদমকে শ্রদ্ধার সাথে আহ্বান করতেছে, হজরত আমার মুখ থেকে আপনি সুইটা নিয়ে নেন। হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলী বললেন যে আমার স্বর্ণের সুই, স্বর্ণের সুই না, আমার সেই লোহার সুইটা আমি ফেরত চাই। তো আর একটা মাস ওই লোহার সুইটা মুখে নিয়ে কিনারা আসছে, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই সেই লোহার সুইটা নিজের হাত দিয়ে মাসের মুখ থেকে তুলে নিছেন। এই দৃশ্য দেখার পরে উজির দৌড়ে গিয়ে পায়ের উপর পড়ছে যে হুজুর আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন, আমার তো বড় বেয়াদবি হয়ে গেছে, সেই পথে আমাকে নিয়ে চলেন যেই পথে আপনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছেন। তো উজিরও সে আল্লাহর মহব্বতের পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। আমার মুর্শেদ আরেফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে ও মেরে লম্হাত জো গুজরে খুদা কি ইয়াদ মে বস ওহি লম্হাত মেরি জিস্ত কে হাসিল রহে, জীবনের যে সময়গুলো যে মুহূর্তগুলো যে দিন রাতগুলো আল্লাহর মহব্বত আল্লাহর বন্দিগিতে আল্লাহর কথা মোতাবেক কাটছে সেটাই আমার প্রকৃত জিন্দগি, আর না হলে এছাড়া জিন্দগি আর কিসের নাম? শুনতেছেন প্রিয় বন্ধুরা, মহান বুজুর্গ খাজা আজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলী বলেন যে ইয়া আলম আয়ুষ ঈশ্বত কা ইয়ে দুনিয়া কৈফ মস্তি কি, আ বলুন আপনা তখাইল কর ইয়ে সব বাতে হ্যাঁ পস্তি কি, বস ইতনি সি হকীকত হ্যায় ফরেব খাব হস্তি কি, কে আঁখে বন্ধ হো আর আদমি আফসানা বন যায়। আরে ভাই, এই দুনিয়াটা তুমি রং তামাশার জন্য মনে করছো, হ্যাঁ লাগামহীন ফুর্তি করার জন্য মনে করছো, আরে বড় ভুলের মধ্যে তুমি আসো, বড় নিচু তোমার এই সকল চিন্তা ভাবনা, নজর বড় করো মিয়া, মনটাকে বড় করো, নজর তুমি বড় করো, এত নিচু কিছুর জন্য আল্লাহ পাক তোমাকে আমাকে সৃষ্টি করেন নাই? রব্বানা মা খলক তাহাজা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার, হ্যাঁ এ আসমান দেখো জমিন দেখো এর থেকে শিক্ষা গ্রহণ করো, দুনিয়ার কোনো কিছুই আল্লাহ পাক অর্থহীনভাবে সৃষ্টি করেন নাই, হ্যাঁ একমাত্র এক উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করছেন যে মানুষ জীবন উৎসর্গ করবে আল্লাহর বন্দেগীতে আল্লাহর ভালোবাসাতে, আর আসমান জমিনের বিন্দু বিন্দু দেখবে এর থেকে এক এক বিন্দু এক এক বস্তুকে দেখলে আল্লাহর দিকে সে ছুটবে আল্লাহর দিকে দৌড়াবে, গাছ দেখবে গাছের পাতা দেখবে ফুল দেখবে ফল দেখবে দেখলেই মনে করবে এই গাছটা আমার মাওলার, এই ফুলগুলো আমার মাওলার বানানো, এই ফলগুলো আমার মাওলার বানানো, দুনিয়ার এক এক ফোঁটা পানি আমার মাওলার সৃষ্টি করা, প্রতিটি বস্তুর মধ্যে আল্লাহর নিদর্শন দেখবে এবং সে আল্লাহর দিকে ছুটবে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করবে। আর চিজ মে আকসে রোখে যে বা নজর আয়া আলম বুঝে বস জলওয়াহি জলওয়া নজর আয়া, এক বুজুর্গ বলেন যে ভাই প্রতিটি বস্তুর মধ্যে এই পৃথিবীর প্রতিটি সৃষ্টির মধ্যে আমি তো আল্লাহ পাকের নূরই নূর দেখি, আল্লাহ পাকের সৌন্দর্যই সৌন্দর্য দেখি। হযরত হাকিমুল উম্মতের খলিফা খাজা আজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাই এক বাগার ফুল বাগানে গেলেন, এক এক ফুলকে দেখলেন, ফুলের সৌন্দর্য দেখলেন, ইস গোলাপ ফুল কত সুন্দর, চামেলি কত সুন্দর, কি ঘ্রাণ হ্যাঁ গোলাপের, কি ঘ্রাণ হাসনা হেনার, এই সব তিনি দেখলেন, বিভিন্ন ফুলের ঘ্রাণ শুকলেন এবং বিভিন্ন ফুলের সৌন্দর্য তিনি দেখলেন। এরপরে তিনি বললেন যে আরে গুলিস্তানে যাকর কি হর গুলকে দেখা তেরি হি সি রঙ তেরি হি সি বু হ্যায়, হে আল্লাহ ফুল বাগানে যে আমি গেলাম প্রতিটি ফুলের মধ্যে প্রতিটি ফুলের সৌন্দর্যের মধ্যে আমি মূলত আপনারই সৌন্দর্য দেখলাম এবং প্রতিটি ফুলের ঘ্রাণে মাওলা আমি তো আপনারই ঘ্রাণ শুকলাম, মানে প্রতিটি ফুলের সৌন্দর্য আপনার কথা বলে, প্রতিটি ফুলের ঘ্রাণ আপনার কথা বলে, আপনার দিকে আহ্বান করে আপনার দিকে আকৃষ্ট করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু এইরকম ঈমান আমাদের সকলকে নসিব করে দেন। আমার প্রিয় বন্ধুরা, হিম্মত করি ইনশাআল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচব, আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে হিম্মত তৌফিক দান করেন, হিম্মত দান করেন, তৌফিক দান করেন। হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হে মুসলমান তুমি সব গুণা ত্যাগ করে দাও, সব গুণা থেকে আলাদা হয়ে যাও, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা, সবচেয়ে বড় ওলি আল্লাহ। এই হাদিসে পাক থেকে বোঝা যায় যে গুণা ত্যাগ করে দেয় সে সর্বোচ্চ মানের ইবাদতওয়ালা, সবচেয়ে বড় ওলি আল্লাহ হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। এবং এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ মানিত্তাকাল্লা সারা আমিনান ফি বিলাদি, যে বান্দা গুনাহ থেকে বাঁচে, আল্লাহর হুকুমের উপর চলে, দুনিয়ার যে কোনো জায়গাতে থাকবে, যে কোনো প্রান্তে থাকবে, আল্লাহ পাক তাকে নিজের রহমতের ছায়ার মধ্যে রাখবেন, নিজের হেফাজতের ছায়ার মধ্যে রাখবেন। সারা আমিনান ফি বিলাদি। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন যে এই জমিনের মানুষগুলো, এই শহর বন্দরের মানুষগুলো, এরা যদি আমি মাওলাকে রাজি করত, আমাকে অসন্তুষ্ট করার কাজ থেকে বিরত হয়ে যেত, তাহলে আসমান এবং জমিনের রহমত ও বরকতের ভাণ্ডার আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম যে খা তোরা সব ভোগ করতে থাক, দুনিয়াতেই আরামে থাক, আরামে খা, কারণ এগুলো কি আমার খাওয়ার জন্য, এগুলো তো তোমাদের জন্যই আমি রাখছি। কুলু মির রিজকি রব্বিকুম ওয়াশকুরুল্লাহ, তোমার মাওলারটা খাও, মাওলার গুণ গাও, মাওলারটা খাও, মাওলার গুণ গাও। আহা, কি কথা আল্লাহ পাক জাল্লা জালালু মানওয়াল। অনেকে মনে করে যে ভাই বেশি খাওয়া উচিত না, কম কম খাও, কম কম খাও, কি কথা বুঝতেছেন ভাইরা? এই আমরা যদি কম খাই, থেকে আল্লাহর গোলা কিছু সুবিধা হবে? আল্লাহর গোলা হেফাজত থাকলো আমাদের কম খাওয়ার কারণে। কম খাওয়া কোনো জরুরি না, যে আসল কাজ হলো গুনাহ থেকে বিরত থাকো, মাওলার বন্দেগি করো, মাওলার নেমত খুব খাও, খুব খাও, খুব খাও। কোন সন্তান যদি, যে মা বাবা যখন পোলাও বিরিয়ানি কোরমা পাকায়, আর কোনো বাচ্চা যদি একটু একটু খায়, মানে প্লেটের পাঁচ ভাগের এক ভাগ নিচ্ছে আর নেয় না, কিরে তুমি এরকম করো কেন? আব্বা পাকাইছো তোমরা, তাই বলে কি সব খাবো? একটু খাই, বাকিটা তোমরা খাও বা হেফাজত করে রাখো, এতে কি বাবা মা খুশি হবেন না কষ্ট পাবেন? কিরে এটা কি পাগল, তোদের জন্য করলাম আর তোরা খাবি না? এই পৃথিবীর নেয়ামত তো আল্লাহ আমাদের জন্য করছেন, আল্লাহ পাক দুনিয়ার নেয়ামত আমাদের জন্য বানাইছেন, আখেরাতের নেয়ামত আমাদের জন্য বানাইছেন। আল্লাহ পাকের কথা এটা না যে তোমরা না খায় মরো, আল্লাহ পাকের কথা হইল এই, আমার আমাকে খুশি করে সব খাও তোমরা। অনেক মানুষ আছে ইসলামের সহি বুঝ নাই, এই দুনিয়া তো বিপদে থাকে, আখেরাতেও বিপদে, অথবা দুনিয়াতে বিপদে আছে, আখেরাতে গিয়ে জান্নাতে খুব পেট ভরে খাবে। কিন্তু হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইকে দেখছিলাম যে হাফিজ জুজুর খাইতে বসলে খুব খাইতেন, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইকে দেখতাম যে হাফিজ জুজুর খাইতে বসলে খুব খাইতেন। কুমিল্লাতে চান্দিনাতে এক মাওলানা আছেন, মাওলানা আব্দুল মতিন সাহেব ওনার নাম, হাফিজ জুজুরের মুরিদ এবং খলিফা। উনি আমাকে বলেন যে হাফিজ জুজুর খাইতে বসলে লোভে লোভে আমি পাশে বসে থাকতাম, যে যদি কিছু বেঁচে যায় তো এগুলি আমি খাবো। বলেন যে হুজুরকে দেখতাম যে আল্লাহ এই গোস্ত খাইতেছেন, মাছ খাইতেছেন, খাইতে আসেন, মাশাআল্লাহ খুব খাইতেছেন, খায়া দায়া সব সাফ। পরে দেখলাম যে আল্লাহ বড় এই একদম পুরান যুগের মোটা গ্লাস, লম্বা মোটা এই গ্লাসে এই আধা কেজি দুধ ধরে, এই আধা কেজি দুধওয়ালা গ্লাস, হাফিজ জুজুর ওই এক গ্লাস পুরো আধা কেজি দুধ এই দুধ খাইতেছেন। তো চুপ করে বসে থেকে, যদি আল্লাহ করে এখান থেকে একটু বাঁচে, তাহলে আমি যদি একটু ভাগ পাই আমি একটু খাবো। পরে দেখি যে না হুজুর খাইতে আসেন, খাইতে আসেন, দুধ সবটা খানা পুরা পেট ভরে খাওয়ার পরে দুধ এই আধা কেজি খায়া, পরে অল্প একটু থাকতে বলতেন, ল আব্দুল মতিন তুমি খাও। বলে উনি বলেন যে আমি খুশি হয়ে যেতাম যে যাক আল্লাহর বন্দার এই যে একটুখানি আল্লাহ আমার ভাগে মিলাইছে, কি কথা বুঝেন নাই? এরকম হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা পড়ছি হাদিস শরীফ, হাদিসের কিতাব পড়ছি, তো সবকের শেষে আমরা মাঝে মধ্যে এরকম করতাম যে আগে থেকে কমলা আইনে ছিল কোষগুলো পরিষ্কার করে আমরা রেখে দিতাম, সবক শেষ হয়ে গেলে তো আমাদের সাথীরা বলতো যে কমলা আছে, হুজুর কমলা খুব পছন্দ করতেন, কমলা দিলে হুজুর খাইতে থাকতেন, খাইতে থাকতেন। তো একবার হাবিজুদ্দিন বলতেছিলেন আল হাদায়া মুশতারাক, যে ভাই হাদিয়া আসলে সবাই এর মধ্যে শরিক, এমনি মজা করে বলতেছিলেন। আর সাথীরা মানে ওই হাত বাড়ায় বাড়ায় নিয়ে নিয়ে খাইতেই আছে, এতগুলো ছাত্র খাইলে তো থাকবে কি, সব শেষ হয়ে যাবে না? হুজুর দেখলেন যে ওরা তো সবই খাবে। পরে হঠাৎ বললেন বলে কিন্তু তরহা তনহা খুরদান খুস্তারাক, কিন্তু একলা খাওয়া বেশি ভালো। পরে সবাই আবার থামে গেছে। যাই হোক, তো হুজুর সে কমলাগুলো মজা করে করে খুব খাইলেন। এই আল্লাহ ভালারা দুনিয়া তো খেয়ে গেছেন, আরামের সাথে মজা করে খেয়ে গেছেন, আর জান্নাতে কি এই কারণে কম ভাগে পড়বে? জান্নাতে গিয়েও খুব খাবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য বিশ্ববিখ্যাত বুজুর্গ এবং অসংখ্য বড় মানের ওলি আল্লাহদের বিখ্যাত মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাইরা, পুরান যুগের মুসলমানরা শরীরের শক্তির দিক থেকে বড় সুঠাম দেহের অধিকারী ছিলেন, একজন শক্তিশালী মানুষ। কম খাইলেও তাদের মাথা ঘুরাইত না, শরীর দুর্বল হইত না, একটা খেজুর খাইয়া তারা যুদ্ধের ময়দানে লড়তে পারতেন শত্রুর সঙ্গে, এমন শক্তি আল্লাহ তাদেরকে দান করছিলেন। তোমরা এই যুগের মানুষ একবেলা না খাইলে আরেক বেলা নামাজে দাঁড়ায় ঘুরে পড়ে যাবে, এইরকম দুর্বল। এই দুর্বল জমানায় তোমাদের কম খাওয়ার দরকার নাই, বরং আমি তো বলব স্নফস কো খুব খেলাও পেলাও ভি মগর ইসে কাম ভি খুব লো। ভাই এই দেহটাকে ভালো মতো খাওয়াও, কিন্তু খাওয়ায়া ওর থেকে কামও আদায় করো, যে খাইছস না ভালো করে ল উজু কর দুই রাকাত নামাজ পড়, আর না পারিস অন্তত পাঁচ বক্ত নামাজ ঠিক মতো আদায় করবি। এইটার ব্যাপারে তোরা আমি ছাড়তেছি না, কোন ছাড় নাই। কি কথা বুঝতেছেন না প্রিয় বন্ধুরা? বান্দা এক এক বক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক এক বক্ত নামাজের বিনিময়ে দশ বক্ত নামাজের সওয়াব দান করেন, মানে দশ বক্ত ফরজ নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। অথচ এক হাদিস শরীফে মহান রব্বুল আলমিন হাদিসে কুৎসিত রব্বুল আলমিন বলছেন যে আমার বন্দা নফল আমলের দ্বারাও আমাকে তালাশ করে, ফরজ আমলের দ্বারাও তালাশ করে, কিন্তু ফরজের দ্বারা আমার বন্দা আমার সঙ্গে যত বড় নৈকট্যময় সম্পর্কের অধিকারী হয়, কোন নফল আমলের দ্বারা এত বড় মর্তবা আমার বন্দার কুশির কালো নসিব হইতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ফরজের দ্বারা সবচেয়ে বড় মর্তবা, কিন্তু এক অক্ত ফরজ আদায় করল, আল্লাহ পাক তাকে দশ বার ওই বক্ত ফজরের নামাজ একবার করল, তো দশ ফজরের সব আল্লাহ পাক তাকে একসঙ্গে দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক আমার উপর পঞ্চাশ বক্ত নামাজ ফরজ করছিলেন আমার উম্মতের উপরে, কিন্তু কমায় কমে আনতে আনতে শেষে পাঁচ বক্ত থাকছে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম মুসা আলাইসলামের পরামর্শে আল্লাহর নিকট গিয়া সুপারিশ করতে 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 আল্লাহ পাক কমাইছেন, কমাইতে কমাইতে শেষে পাঁচ অক্ত থাকছে। কিন্তু আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন লা ইউবাদদালুল কাউলুল আদাইয়া, যে আমি যেটা আগে সিদ্ধান্ত নিয়েছি এটার মধ্যে হেরফের হবে না, আমি বলছি পঞ্চাশে পঞ্চাশই বহাল থাকবে, কিন্তু এইভাবে ওরা পড়বে পাঁচ অক্ত, আমি সব দিব পঞ্চাশ অক্তের। কি আশ্চর্য রব্বুল আলমিনের দয়া, হ্যাঁ কি মেহরবানি রব্বুল আলমিনের। আ সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাই পবিত্র কোরআনে মহান রব্বুল আলমিন বলেন রাস্তা দুইটা, একটা হল যে দুনিয়া নিজের শখ পুরা করা, নিজের জজবা পুরা করা, নিজের খায়েশ পুরা করা, নিজের ইচ্ছা মতো চলা, আর একটা হল মহান আল্লাহর ইচ্ছা মতো চলা। নিজের ইচ্ছা মতো চলবা তাহলে ঠিকানা জাহান্নাম, আর মাওলার ইচ্ছা মতো মাওলার মুরজি মতো চলবা নিঃসন্দেহে তোমাদের ঠিকানা হবে জান্নাত। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে সকল মানুষ এরকম হবে, দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে সীমা অতিক্রম করবে, আল্লাহ পাকের বাতলানো সীমার মধ্যে থাকবে না, সেই সীমা অতিক্রম করবে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, ঈমান এবং ইসলামকে ত্যাগ করবে। ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তো তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আয় আল্লাহ সেই রাস্তা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। আহা কি সহজ সরল কথা রব্বুল আলামিনের। আল্লাহ পাক বলেন যে কিন্তু যে সকল বান্দারা আমি আল্লাহকে ভয় করবে, ওনাহান নফসানিল হাওয়া, নিজের মর্জি মোতাবেক চলবে না, আমি আল্লাহর মর্জি মোতাবেক চলবে। নিজের খায়েশ, নিজের ইচ্ছা, নিজের আবেগকে পরিত্যাগ করে দিয়া, উৎসর্গ করে দিয়া আমি আল্লাহর মর্জি মোতাবেক জিন্দগি বানাবে। ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল এবং গ্যারান্টিযুক্ত কথা, সন্দেহ অতীত ফয়সালা, এটা নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমল সে জিন্দগি বনতি হন্নত ভি জাহান্নাম ভি, খাকি আপনি ফিতরত পে না নারি হা নূরি, আমার ভাইরা জেসি করি বেসি ভরনি হরুর, কবর মে মাইয়ত উতরনি হরুর, যে একদিন কবরস্থানে আমাদের পৌঁছতে হবে, কিন্তু যেমনটা করব তেমনটাই ফল ভোগ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন যে আমরা সুন্দর জিন্দগি বানাইতে পারি। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আহ আগর ইয়ে ইনসান ইনসান বন যায়, এই সব কুছ হ্যায়, আহ এই মানুষ যদি সত্যিকার মানুষের মতো মানুষ হয়, এই মানুষই সবচেয়ে বড়, এই মানুষ ফেরেশতার চেয়ে উঁচু মর্তবা ওয়ালা। হ্যাঁ, ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো যায়। হে মানুষ, তুমি যে ভালো মানুষ হইবা, সে তোমার মানুষের মতো মানুষ হওয়ার রাস্তা হল আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক বানানো, আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক পয়দা করা। আর সুন্দর সম্পর্ক পয়দা করার তরিকা কি? হযরত থানভী বলেন যে গুনার কাজ ত্যাগ করে দিলে তুমি সুন্দর মানুষ, গুনার কাজ ত্যাগ করে দিলে তুমি আল্লাহর বলি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে হিম্মত দেন, তৌফিক দেন, সব রকমের গুনাহ আমরা হিম্মতের সাথে ত্যাগ করে দিতে পারি। আজকে মুসলমানের ঘরের মধ্যে যে দেখা যায় যে এই নানান রকমের ছবি, জানা অমুকের ছবি, অমুক গাছের ছবি, অমুক মাছের ছবি, ও অমুক কুম্ভীরের ছবি, নানান কিছু। আমার প্রিয় বন্ধুরা, এগুলো তো গুনার বিষয়। এমনকি মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মাহফিলের মধ্যে পর্যন্ত মানুষ ছবি তুলতে থাকে। ইয়া আল্লাহ, কি হলো আজকে মুসলমানদের, যে ছবির বিষয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজাব এবং শাস্তির কথা শুনেছেন, যে কাল কেয়ামতে আজাব হবে, সেই ছবির ব্যাপারে মুসলমানরা ব্যাপকভাবে এখন ঢিলাঢালা হয়ে গেছে। অনেকে বরং ছবি তুলে খুশি, এটাকে মনে করে যে ছবি তোলা, ক্যামেরা দিয়া মোবাইল দিয়ে ছবি তোলা, ভিডিও করা, এগুলো যেন ইসলামী মাহফিল মজলিসের একটা অংশ হয়ে দাঁড়াইছে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক, এমন তো করা চাই না প্রিয় বন্ধুরা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিবেলা জাগ্রত থাকিয়া পেরেশান হইতেছিলেন যে জিবরিল আমিন আমার সঙ্গে কথা দিছেন যে আজকে রাত্রে আমার সঙ্গে দেখা করবেন, জিবরিল আসতেছেন না কেন? এই হাদিসটার বিভিন্ন তরিক আছে, এক এক রেওয়ায়তের মধ্যে এর শব্দগুলির বিভিন্ন বিভিন্নতা আছে। যাই হোক, তো এক বর্ণনা এরকম যে ওই রাত্রে জিবরিল আমিন আর আসেন নাই, ফেরেশতা কথা দিয়ে কথা লঙ্ঘন করতে পারেন না, আর জিবরিল আমিন তো সব ফেরেশতাদের প্রধান, তো তিনি কথার বাইরে কথা দিয়ে কথা লঙ্ঘন করবেন কিভাবে? কিন্তু কোন ক্রমেই জিবরিল আমিন ওই রাত্রে আসলেন না। পরের দিন গেল সন্ধ্যাবেলা জিবরিল আমিন আসলেন, তাও কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে খটকা লাগলো, জিবরিল আসলেন না কেন, কোনো বাধা কি আছে আমার ঘরের মধ্যে? পরে খোঁজ নিয়ে দেখলেন যে ঘরের যে ওই খাট আছে না, সারির ফুস্তাদ, ওর নিচে একটা কুকুরের বাচ্চা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুকুরের বাচ্চাটাকে ঘর থেকে বের করে দে, এটা কোথেকে আসছে ঘরের মধ্যে? পরে কুকুরের বাচ্চাটাকে ঘর থেকে বের করে দেওয়া হল। পরে বিকালবেলা জিবরিল আমিন আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনার কথা ছিল গত রাত্রে আসবেন, আপনি গত রাত্রে আসেন নাই, তো এখন আসছেন। জিবরিল আমিন তখন বললেন যে ইন্না লা নাদখুলু বাইতান ফিহি কালবুন আও সূরা, অথবা কোন রেওয়ায়েতে কালবুন বলা সূরা, যে আমরা আল্লাহর রহমতের ফেরেশতারা এমন ঘরে এমন জায়গাতে আসতে পারি না যেখানে কোনো কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কোনো কুকুর থাকে বা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে তো আমরা আসতে পারি না। তো দুনিয়াতে আল্লাহ পাকের রহমত পাঠানোর নিয়মই হল আল্লাহ পাক রহমত পাঠান কোন মাধ্যমে, আর সেই মাধ্যম মানে ফেরেশতার মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রহমত পাঠান। তো ফেরেশতা যখন ছবিওয়ালা জায়গাতে আসতেই পারবেন না, সেখানে ওই বান্দার ভাগ্যে রহমত আসবে কিভাবে? আমরা সকলে আল্লাহ রহমত চাই কিনা ভাই? আল্লাহ পাক রহমত চাইতে হলে রহমতের পথে বাধা যে জিনিসটা প্রতিবন্ধক সেটা কি আমাদের কাছে আমাদের ঘরে রাখা উচিত হবে? তা আমরা সকলে ঘরকে ছবি মুক্ত করা জরুরি কিনা আমার ভাইরা? আল্লাহ পাক ইমানওয়ালা বুঝ আমাদেরকে দান করেন, আখেরাতওয়ালা বুঝ দান করেন, হেদায়েতের নূর আমাদেরকে দান করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা কেউ সাচ্চা মুমিন কামিল মুমিন হইতে পারবে না যতক্ষণ না আমার মহব্বত তোমাদের অন্তরে তোমাদের সন্তানের চেয়ে বেশি না হয়, তোমাদের মা বাবার চেয়ে বেশি না হয় এবং দুনিয়ার সকলের চেয়ে বেশি না হয়। আমার ভাইরা কে কি বলল সেটা আমাদের দেখার বিষয় না, আমার আল্লাহ কি বললেন, আমার রসুল কি বললেন, কি চাইলেন, কোন পথে ডাকলেন, সেটার উপর নজর নিবদ্ধ রাখা, স্থির রাখা আমাদের কর্তব্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ বলছিলেন যে মুহাম্মদ হামেদে হামদে খোদা বস, খোদা মধে মুহাম্মদ মুস্তফা বস। হ্যাঁ, মুহাম্মদ আজ তুমি খাহাম খুদারা, খুদায়া আজ তোহব্বে মুস্তফারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুজুর্গ আল্লাহর ওলি বলেন যে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত প্রশংসা করছেন, তো তোমাদের প্রশংসা করার কোনো দরকার নাই, তোমরা প্রশংসা করলে তোমাদের লাভ। কি কথা বুঝেন নাই? আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রশংসার মুখাপেক্ষী কিনা? আল্লাহ পাক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রশংসা করছেন, এরপরে কারো প্রশংসার কোনো দরকার বাকি নেই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এর ওই বুজুর্গ বলেন হে প্যারা নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবন পথে চলার দ্বারা আমি আল্লাহকে পাইতে চাই, হে আল্লাহ আপনার নিকট মোহাম্মদুর রসুলুল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ তাআলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদেরকে এতটা দান করেন, আমাদের পুরো জীবনটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় প্লাবিত হয়ে যায় এবং প্রতিটি কদম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার উপরে, তার বাতলানো রাস্তার উপরে চলার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বস, আর সর্বশেষ একটা হাদিস শরীফ শুনে আমার কথা শেষ করতে চাই, সেটা হল বরং দুইটা হাদিস শরীফ শুনাই। এক হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা ভাই এই হাদিসের বর্ণিত ফজিলত পাওয়ার জন্য, কিয়ামতের দিন আমাদের চেহারাকে উজ্জ্বল পাওয়ার জন্য আমরা প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। হে আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, আমাদের জন্য সহজ বানিয়ে দেন। এই একটা হাদিস বললাম, আর একটা হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফুতিহ লাহু বাবুদ দোয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার জন্য দোয়ার দরজা খুলে গেছে তার জন্য তো আসমানের রহমতের সবগুলো দরজা খুলে গেছে। কি কথা বুঝেন না ভাইরা? মানে কোন বান্দা যদি বেশি বেশি দোয়া করে তো আল্লাহ পাকের আসমানের সবগুলো দুয়ার আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। আমার ভাইরা এই জন্য নিজের গুনাহ না দেখি আল্লাহ পাক রহমতের উপর নজর রাখি, খুব দোয়া করতে থাকি, খুব দোয়া করতে থাকি, খুব দোয়া করতে থাকি। অনেকে দোয়া করে এরকম হাত উঠা আর একটা পিটান দিয়ে ফের দৌড় দেয়, ভাই এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষার সঙ্গে তালিমের সঙ্গে এটার মিল হয় না। দোয়ার মধ্যে মনোযোগ দিয়ে দোয়া করা চাই, খুব মন লাগায় দোয়া করা চাই। হ্যাঁ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, আল্লাহর নিকট দোয়া না করলে না চাইলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আর ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দোয়া, যে বান্দা আল্লাহর নিকট বেশি বেশি চায়, নাছোড় হয়ে চায়, আল্লাহ পাক তাকে নিজের প্রিয়জনদের অন্তর্ভুক্ত করে নেন। দোয়ার দ্বারা বান্দা আল্লাহ পাকের একদম বিশেষ নজরে পড়ে যায়। যেমন আপনার ঘরে আপনার ছেলে মেয়ে আছে 8-10 জন, কিন্তু একটা বাচ্চার মেজাজ এরকম, ঘরের থেকে বাইরে নিলে আপনাকে দৌড়ে আব্বু তুমি দাঁড়াও, আর তোমার আবার কি হলো, আব্বু তুমি কিন্তু আমার জন্য বাজার থেকে চকলেট আনবা, কথা বুঝছো? হ্যাঁ ঠিক আছে, বলে আরো কথা শুনো, আমার জন্য বিস্কুট আনবা। বাবা কি পারবে বাজার থেকে চকলেটের বিস্কুট ছাড়া ফিরতে? কোন বাবার আত্মায় দিবে এটা? আচ্ছা গেল আজকে, আবার আগামীকাল এই বাবার দোকান বা অফিসের উদ্দেশ্যে রওনা হইলে বাচ্চা দৌড়ে গিয়ে আবু শুনো তুমি আমার জন্য চিপস নিয়ে আসবে আসবার সময়। বাবা চিপস ব্যতীত খালি হাতে ফিরতে পারবে? এইভাবে প্রতিদিন এই বাচ্চা হইচই করে। এখন কোন এক কারণে বাবা গেছেন আমেরিকা বা লন্ডন, এখন প্রতিদিন ওই যে সকালে অফিসের টাইম হয় তো ওই বাবার কেবলই বাচ্চার কথা মনে পড়ে। আরে আমার বাচ্চাটা খালি আমার কাছে চায় চকলেট চিপস বিস্কুট, এমন কার কাছে চাইবে? মানে বাচ্চার মহব্বতে মন কেবল ছটফট করতে থাকে, ফোনে ওরে তালাশ করে, ওর সঙ্গে কথা বলে, তুমি ওরে ডাকো তো আমার সঙ্গে কথা বলে এত। ছেলে মেয়ে 8-10 জন, কিন্তু বেশি মনে পড়ে পাগলাটার কথা যেটা রোজ জ্বালাতন করে। কি কথা বুঝতেছে? রোজ বাবার কাছে চায়। এতে প্রমাণ হয় যেই সন্তান বাবার কাছে বেশি বেশি চায় তার প্রতি বাবার ভীষণ মায়া পয়দা হয়, ভীষণ মহব্বত পয়দা হয়। এটাই দলিল যেই বান্দা আল্লাহর কাছে বেশি বেশি চায় ওই বান্দার প্রতি আল্লাহ পাকের ভীষণ মহব্বত পয়দা হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর সঙ্গে গভীর মহব্বতের সম্পর্ক পয়দা করার এত সহজ আমল হল এই দোয়া। আর দোয়া মুখুল ইবাদা, আর দোয়া হুয়াল ইবাদা। আল্লাহর কাছে খুব চাওয়ার আল্লাহ আমাদের তৌফিক দেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। এখন কি করব? ইমাম সাহেব কই? ইনি না দোয়া করা? মসজিদের যে সাইজ কিন্তু মানুষের পরিমাণ সেই হিসাবে অনেক বেশি মনে হইতেছে মাসা। আল্লাহ যে বরকত দেন কিভাবে সেটা এখানে দেখা যাইতেছে, যে সাইজ সাইজ যেরকম মসজিদের তাতে তো মনে হয় যে কজন বসবে, কিন্তু বসছে যে পরিমাণ তা তো দেখলে একদম তাজ্জুব লাগে। আল্লাহ পাকের মহব্বতের নিশানি আল্লাহর বান্দারা এমন ভাবে বসছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمه اللهم اعصنا عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انا نسالك الجنه اما قرب اليها من قول وعمل ونعوذ بك من النار اما قرب اليها من قول وعمل اللهم انا نسالك الجنه اللهم انا نسالك الجنه اللهم انا نسالك الجنه اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من غضبك ومن النار اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين رب اغفر وارحم وانت خير الراحمين اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ابدا يا الله يا الله يا الله اي الله আমাদের সকলকে maaf করে দেন। اي الله আমাদের সব গুনাহ maaf করে দেন। اي الله সব গুনাহ থেকে আমাদের পাক সাফ বানায় দেন। আল্লাহ আপনার মহব্বত আমাদেরকে দান করেন, আপনার মারিফত আমাদেরকে নসিব করেন, আপনার বন্দিগীওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের খুব মহব্বত দান করেন, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্নত মোতাবেক তালিম তরবিয়ত মোতাবেক জিন্দগি বানানোর আমাদেরকে তৌফিক দান করেন। নফসের ধোকা শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, হারাম দুনিয়া থেকে গুনাহের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, জান্নাতের পথ চলার আমাদেরকে তৌফিক দান করেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে সামিল করেন। আল্লাহ আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে সামিল করেন, আমাদের মধ্যে যার যে কোনো গুনার অভ্যাস হয়ে গেছে সে গুনাহ থেকে আমাদেরকে পবিত্র বানায় দেন। আল্লাহ আপনার মহব্বতের নেশা আমাদেরকে দান করেন, ইবাদত বন্দিগির নেশা আমাদের নসিব করেন, হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, অকল্পনীয় বরকত দান করেন, ইমানের উপর দিনের উপর আমাদেরকে কায়েম দায়েম রাখেন। আল্লাহ কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, তমাম গুমরাহি থেকে, সব নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের কবুল করেন, আমাদের সন্তানাদিকে কবুল করেন, আমাদের মা বাপ ভাই বোনকে কবুল করেন, সকল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে কবুল করেন। আল্লাহ আপনার প্রিয়জনদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন, আপনার প্রেমিক বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন, মসজিদের যারা পরিচালক মণ্ডলী তাদের উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ মসজিদের যারা নামাজি এবং প্রতিবেশী তাদের উপর খাস রহমত নাজিল করেন। আজকের এই মজলিস মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক সহায়তাকারী সকলের উপর বেসুমার রহমত নাজিল করেন। আল্লাহ সকলকে দুজাহানে সম্মানিত এবং পুরস্কৃত করেন। আল্লাহ দীনের উপর ইমানের উপর আমাদেরকে অটল জিন্দেগি দান করেন, আপনার জন্য জিন্দা রাখেন, জিন্দা রাখেন তো আপনার জন্য জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আল্লাহ আপনার বানায় আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। আল্লাহ আমাদের সমস্ত মুশকিল আসান করে দেন, সব পেরেশানি থেকে নাজাত দিয়ে দেন, ঋণ গ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ অভাবীদের অভাব অনটন আপনি দূর করে দেন, যার জীবনে যে কোনো পেরেশানি আছে সব পেরেশানি থেকে নাজাত দান করেন, ঘরে ঘরে শান্তি নাজিল করেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, নূর নাজিল করেন, নূর ওয়ালা জিন্দগি, নূর ভরা জিন্দগি আপনি আমাদের সকলকে দান করেন। আল্লাহ আমাদের এই দোয়া মোনাজাতকে নিজ গুণে আপনি কবুল করেন। আল্লাহ সমগ্র মুসলিম জাহানকে আপনি কবুল করেন, সমস্ত মুসলিম জাহানের উপর বেসুমার রহমত নাজিল করেন। আল্লাহ বিশেষভাবে আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করেন, তমাম বিশৃঙ্খলা থেকে, পেরেশানি থেকে, বিপদ আপদ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের জমিনের মধ্যে অফুরন্ত বরকত দান করেন, আমাদের দেশের জমিনের মধ্যে অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন, সেই অফুরন্ত খনিজ সম্পদকে উত্তোলন করা, আহরণ করা এবং সেটা সৎ ব্যবহার করার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দেন। আল্লাহ মেহরবান মালিক, দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান আছে, মুসলমানকে আপনি হেফাজত করেন। আল্লাহ মুসলমানকে শান্তিতে আপনি রাখেন, রহমতের মধ্যে রাখেন। আল্লাহ দুনিয়ার যে কোনো জায়গাতে মুসলমান নির্যাতিত, আল্লাহ এই নির্যাতিত মুসলমানদেরকে জালেমদের হাত থেকে আপনি রক্ষা করেন, উদ্ধার করেন। আল্লাহ আমাদেরকে দুশ্মনদের থেকে হেফাজত করেন, হিংসুকদের থেকে হেফাজত করেন, ইজ্জতের সাথে আমাদেরকে জিন্দগি দান করেন, রহমত ও বরকতের মধ্যে আমাদের জিন্দগি দান করেন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।